রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাআদ। আমার নবী সিরিজের গত পর্বে আমরা জেনেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, কিভাবে তিনি হাঁটতেন, কিভাবে হাসতেন, এসব বিষয়গুলো। আজকের পর্বে থাকছে তার আচরণ এবং তার শিষ্টাচার নিয়ে, যেমন সাহাবিদের কাছে নবীজি কেমন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহাবিদের সঙ্গেই থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের পথে সাহাবিদের কোনো অন্তরায় ছিল না, অর্থাৎ নবীজি পর্যন্ত পৌঁছতে তাদের অন্য কোনো মিডিয়াম বা মাধ্যম প্রয়োজন হতো না। তারা সরাসরি নবীজির কাছে গিয়ে কথাবার্তা বলতে পারতেন, অভিযোগ জানাতে পারতেন। বলা যায় তারা সারা দিন নবীজির দরজায় কড়া নাড়তেন। সাম্মাক ইবনে হারব বলেন, আমি জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, অনেকবার। তিনি ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পূর্বে নামাজের স্থান ত্যাগ করতেন না। যখন সূর্যোদয় হতো তখন তিনি উঠে দাঁড়াতেন। লোকেরা পরস্পর জাহিলি যুগের বিষয়াশয় নিয়ে আলাপচারিতা করত আর সশব্দে হাসত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। তিনি সমাজের খারাপ লোকদের সাথে কথা বলার সময়ও তাদের প্রতি এত মনোযোগ থাকতেন যে তারা ভাবত তারা সবচেয়ে উত্তম মানুষ। সকল সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করত, এমনকি প্রত্যেকেই নিজেকে তার সবচেয়ে নিকটজন ভাবত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে আমরা তাই দেখতে পাই। অষ্টম হিজরির শুরুর দিকে আমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, বলা যায় মুহাজিরদের মধ্যে শেষ ব্যাচ। পাঁচ মাস পরেই তার হাতে নবীজি পতাকা তুলে দিলেন। জাতুস সালাসিল নামক যুদ্ধে তাকে 300 আনসার ও মুহাজিরদের বাহিনীতে আমির নিযুক্ত করে পাঠালেন। এরপর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে আনসার ও মুহাজিরের 200 সৈন্যসহ তার সাহায্যে প্রেরণ করা হয়, যাদের মধ্যে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় বড় সাহাবিও উপস্থিত ছিলেন। আমর রাদিয়াল্লাহু আনহু এই অভিযানে সফল হয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন এবং তিনি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ভাবতে থাকেন। কেননা তিনি নতুন মুসলিম হয়েও সেই সেনাদলের নেতৃত্ব দিতে পেরেছেন যার মধ্যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্বও ছিল। এই বিষয়গুলোই তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের অবস্থান জানার প্রতি আগ্রহী করে তোলে। তিনি বলেন, এরপর আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? তিনি বললেন, আয়েশা। আমি বললাম, পুরুষদের মধ্যে কে? তিনি বললেন, আয়েশার বাবা। আমি বললাম, তারপর কে? তিনি বললেন, ওমর ইবনে খাত্তাব। এরপর আরও অনেকের নাম বললেন। অতঃপর আমি ভয়ে চুপ হয়ে গেলাম যে আমার নাম সবার শেষে উল্লেখ করবেন কিনা। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সাহাবির সাথেই কত আন্তরিকভাবে মিশতেন এবং উত্তম আচরণ করতেন। এমনকি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটজন মনে করেছিলেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে খাইবার যুদ্ধের সময় পতাকা বহন করার ব্যাপারে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামীকাল যুদ্ধের এই পতাকা এমন ব্যক্তিকে দেওয়া হবে যার হাতে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন। সেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। সাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন, পরদিন সকালে প্রত্যেকেই এই আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড় জমায় যে সেই পতাকাটি বুঝি তাকেই দেয়া হবে। এই পতাকা পাবার ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সাআদ ইবনে আবি ওয়াক্কাস, বুরাইদা ইবনুল হাসিব সহ আরও অনেক সাহাবি। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের মধ্য থেকে যারই সামান্যতম অবস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল সেই পতাকা পাবার আশা করেছিল, এমনকি আমিও তার উচ্চাভিলাষী ছিলাম। এই বর্ণনাটি থেকে বোঝা যায় প্রত্যেক সাহাবি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছে মনে করতেন। এবং নিজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা উপলব্ধি করতেন। আর এই কারণেই বুরাইদা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক সাহাবীর মনের ভাব ব্যক্ত করতে গিয়ে বলেন, আমিও সেই পতাকা পাবার তীব্র আশাবাদী ছিলাম। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম গ্রহণের পর আমি কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে বাধার সম্মুখীন হইনি। তিনি সর্বদা আমার প্রতি হাসি মুখে থাকতেন। সাহাবিদের খোঁজখবর রাখা। তাবুক যুদ্ধে, যেখানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু অনুপস্থিত ছিলেন, মুসলিমদের সংখ্যা ছিল প্রচুর। যেই ব্যক্তি অনুপস্থিত থাকার ইচ্ছা করত, তার ধারণা হতো যে সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহজেই আড়াল হতে পারবে। এত সত্ত্বেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছে বিশ্রামের জন্য বসলেন, জিজ্ঞাসা করলেন কাব কোথায়, যেমনটা জিজ্ঞেস করতেন অন্য কারো সম্পর্কে। সংখ্যার আধিক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন থেকে তাদের কাউকে ভোলাতে পারেনি। তাবুকের ময়দানে সবশেষে যে এসে পৌঁছেছিল, দূর থেকে তাকে দেখে না চিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই ব্যক্তি আবু খাইসামাই হবে। দেখা গেল সে বাস্তবেই আবু খাইসামা। আবু বারজার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে উপস্থিত ছিলেন, তাতে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি কাউকে হারিয়েছ? তারা বললেন, হ্যাঁ, অমুক তমুককে হারিয়েছি। এরপর আবার বললেন, তোমরা কি কাউকে হারিয়েছ? তারা বললেন, হ্যাঁ, অমুক তমুককে হারিয়েছি। এরপর আবার বললেন, তোমরা কি আরও কাউকে হারিয়েছ? তারা জবাব দিলেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমি জুলাইবিবকে হারিয়েছি, তোমরা তাকে খুঁজে দেখো। এরপর তাকে মৃতদের মধ্যে খোঁজা হলো এবং পাওয়া গেল সাতজন নিহত কাফেরের পাশে, যাদের তিনি হত্যা করেছেন। তারপর কাফেররা তাকে হত্যা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন কৃষ্ণাঙ্গ পুরুষ বা নারী মসজিদে ঝাড়ু দিত। সে মারা যাবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সংবাদ জানানো হয়নি। হঠাৎ একদিন তার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ল। তিনি জিজ্ঞেস করলেন, সেই মানুষটির কি হয়েছে? সাহাবীরা বললেন, আল্লাহ রসুল, সে তো মারা গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তা জানালে না কেন? জিহাদ বা অন্যান্য সফরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল সকলের পেছনে যাওয়া। তিনি দুর্বলদের এগিয়ে দিতেন, তাদেরকে নিজের বাহনে পেছনে বসাতেন এবং তাদের জন্য দোয়া করতেন। নবীজির হাস্যরস। হানজালা রাদিয়াল্লাহু আনহু একবার ধারণা করলেন, জীবনের প্রতিটি মুহূর্তকে হাস্যরসহীন, নিরবিচ্ছিন্ন কঠোর নিয়ম এবং সংগ্রামের মধ্য দিয়ে পরিচালিত করতে হবে। পরিবার পরিজনের সাথে আমোদ প্রমোদ করাকে তিনি মুনাফিক হবার আলামত মনে করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই ব্যাপারে অভিযোগও করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে হানজালা, কখনও কখনও আমোদ প্রমোদ করারও প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতাও সত্য এবং বাস্তবতার গণ্ডি অতিক্রম করত না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহ রসুল, আমাকে একটা সওয়ারি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওয়ারি হিসেবে আমি তোমাকে একটি উটনির বাচ্চা দেব। লোকটি বলল, আমি উটনির বাচ্চা দিয়ে কী করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক উটি তো কোনো না কোনো উটনির বাচ্চা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন, হে দুই কানওয়ালা। আবু উসামা বলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বলেছিলেন। তাফসীরে ইবনে কাসীরে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বৃদ্ধা এসে বলল, হে আল্লাহ রাসূল, আমার জন্য আল্লাহর কাছে জান্নাতের দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুকের মা, কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে সেই বৃদ্ধা কাঁদতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও, সে বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আমি সেই রমণীদের সৃষ্টি করব বিশেষ রূপে, এবং তাদের বানাব কুমারী। সূরা ওয়াকিয়া আয়াত 35 এবং 36। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর বয়সী মাহমুদ বিন রাবির মুখে কৌতুক করে থুতু নিক্ষেপ করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জাহের নামের এক গ্রাম্য ব্যক্তি গ্রাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিভিন্ন হাদিয়া নিয়ে আসত। সে চলে যাবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসবাবপত্র গুছিয়ে দিতেন এবং বলতেন, জাহের আমার গেও ভাই, আমরা তার শহুরে ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। সে দেখতে কুৎসিত ছিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে দেখলেন সে পণ্য বিক্রয় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অজান্তে পেছন থেকে তাকে জাপটে ধরলেন। তখন লোকটি বলল, কে তুমি, আমাকে ছাড়ো। এরপর সে ঘাড় ঘুরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারল। তখন সে আর ছুটতে চেষ্টা করল না, কারণ তার পিঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে মিলিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কে আছো আমার এই গোলামকে ক্রয় করবে? জাহের বলল, হে আল্লাহ রাসূল, আমাকে তো আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন না। নবীজি বললেন, কিন্তু আল্লাহর কাছে তুমি স্বপ্ন মূল্যেরও নও। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সাথে মাঝে মধ্যে হাস্যরসিকতা করতেন। সময় সাপেক্ষ হাস্যরসিকতার প্রতি যেহেতু মানবিক চাহিদা থাকে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শিষ্টাচার ও নিয়মনীতি শিক্ষা দিয়েছেন যার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত। যেমন, কৌতুকে এমন কোনো বিষয় না থাকা চাই যা কারো কষ্ট বা তাকে উত্তেজিত করে তোলার কারণ হয়। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের জন্য অপর মুসলমানকে ক্ষিপ্ত করা বৈধ নয়। তিনি আরও বলেছেন, তোমাদের কেউ যেন অপর মুসলমান ভাইয়ের কোনো কিছু ঠাট্টাবশত অথবা সত্যাসত্য নিয়ে না যায়। তেমনিভাবে কৌতুকে যেন মিথ্যা ও ধোকার সংমিশ্রণ না থাকে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষকে নিছক হাসানোর জন্য মিথ্যা বলে তার পরিণাম খুবই খারাপ, তার পরিণাম খুবই খারাপ। অনুরোধ এবং সুপারিশ। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা।
যে কেউ ভালো সুপারিশ করবে সে তা থেকে একটি অংশ পাবে, আর যে কেউ মন্দ সুপারিশ করবে তার ওপর তার একটি দায়ভার বর্তাবে, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন। সূরা আন-নিসা আয়াত 85। সুতরাং সুপারিশ দুই প্রকার, ভালো সুপারিশ এবং মন্দ সুপারিশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পারস্পরিক সমঝোতা এবং বন্ধন রক্ষার্থে সুপারিশ করতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছে ঋণী ছিলেন। তিনি ইহুদির কাছে সময় চাইলে সে অস্বীকার করল। জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার ব্যাপারে ইহুদির কাছে সুপারিশ করতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ইহুদির কাছে গিয়ে এই ব্যাপারে কথা বললেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু আনহুর সাথে তার পাওনা ঋণ নিয়ে তর্ক করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবকে ডাকলেন, বললেন, হে কাব, তোমার ঋণের অর্ধেক ছেড়ে দাও। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমি ছেড়ে দিলাম। অতঃপর ইবনে আবি হাদরাতকে বললেন, যাও ঋণ পরিশোধ করে দাও। মুগিস নামে একজন কৃষ্ণাঙ্গ ক্রীতদাস ছিল। তার স্ত্রী ছিল বারিরা নামের এক ক্রীতদাসী। একদিন বারিরা আজাদ হয়ে গেল, তখন সে তার বিবাহ বাতিল করে ফেলল। মুগিস তার স্ত্রীকে ভালোবাসত, তাই সে তার পেছন পেছন মদিনার অলিগলিতে কাঁদতে কাঁদতে ঘুরতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগিসের জন্য বারিরার কাছে সুপারিশ করে বললেন, তুমি মুগিসের কাছে যদি ফিরে যেতে। বারিরা বলল, আপনি কি আমাকে আদেশ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কেবল সুপারিশ করছি। বারিরা বলল, তার কাছে আমার কোনো প্রয়োজন নেই। এগুলো মানুষের মধ্যে সমঝোতা করে দেবার উদ্দেশ্যে করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কিছু দৃষ্টান্ত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ক্ষেত্রে দ্রুতর সুপারিশ করার প্রতি উৎসাহিত করতেন এবং সাহাবীদের কাছ থেকেও এমনটা আশা করতেন। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ভিক্ষুক আসত বা কারো কোনো প্রয়োজন দেখা দিত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা এদের জন্য সুপারিশ করো, প্রতিদান পাবে। আল্লাহ তাআলা তার রাসূলের জবানের মাধ্যমে যা চান তা ফয়সালা করেন। সুতরাং কারো জন্য সুপারিশের মাধ্যমে যদি তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করা হয় এবং এতে করে তার পেরেশানি লাঘব হয় এবং অন্যায় অবিচার থেকে সে রক্ষা পায়, তাহলে সেক্ষেত্রে সুপারিশকারীরও সওয়াব হবে। আর চরম পর্যায়ের কৃপণতা হল যেই ব্যক্তি সুপারিশে কার্পণ্য করে, অথচ সে জানে যে তার সুপারিশ দ্বারা কোনো বিপদগ্রস্তকে মুক্তি দিতে পারে। সাহাবী কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাকে খুব ভালোভাবে মনে রেখেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা সুপারিশ করো, তোমাদেরকে উত্তম প্রতিদান দেয়া হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুপারিশ করো, প্রতিদান পাবে। মন্দ সুপারিশ হল শরীয়তের বিধান লঙ্ঘনকারীর জন্য যে শাস্তি নির্ধারণ করা হয়েছে তা প্রয়োগ না করার জন্য সুপারিশ করা, যেমনটি করেছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বনী মাখজুমের এক নারীর জন্য সুপারিশ করতে এসেছিলেন, যেই নারী চুরি করেছে। আর যে সুপারিশের কারণে অন্যের উপর জুলুম হয়, চাই তা যেভাবেই করা হোক না কেন, শরীয়ত সে সুপারিশ করতে নিষেধ করেছে। পরামর্শ এবং কল্যাণ প্রার্থনা। আল্লাহ তাআলা সূরা আশ-শুরাতে বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, অর্থ হচ্ছে এবং তাদের কাজকর্ম যেন হয় পারস্পরিক পরামর্শক্রমে। মক্কায় নাজিল হওয়া এই আয়াতে যারা ইমানদার এবং আল্লাহর উপর ভরসা করে তাদের অন্যতম গুণের কথা বর্ণনা করা হয়েছে। এই আয়াত সে সময় মক্কায় নাজিল হয় যখন মুসলিমদের স্বতন্ত্র কোনো রাষ্ট্র ছিল না এবং মুসলিম অমুসলিমদের মধ্যে যুদ্ধও ঘোষণা হয়নি। অর্থাৎ এই সম্মিলিত কাজটি সন্ধি যুদ্ধ উম্মতের পরিচালনা এবং ততপক্ষে কম গুরুত্বপূর্ণ কাজেও অপরিহার্য, এমনকি মানুষের ব্যক্তিগত কাজেও নির্ভরযোগ্য ব্যক্তির পরামর্শ নেওয়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে সবচেয়ে বেশি পরামর্শ করতেন। সংক্ষেপে দুই একটা ঘটনা জানা যাক। এক, বদর যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে পরামর্শ চেয়ে বলেছিলেন, হে লোক সকল, আমাকে পরামর্শ দাও। এরপর কয়েকজন আনসার ও মুহাজির সাহাবীগণের সাথে মত বিনিময় করার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়। যুদ্ধক্ষেত্রের স্থান নির্ণয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ গ্রহণ করেন। এরপর গনিমতের ব্যাপারেও পরামর্শ হয়। দ্বিতীয় ঘটনা, উহুদ যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেছিলেন। তাদের মত ছিল যুদ্ধে যাবার পক্ষে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ছিল মদিনায় অবস্থান করার পক্ষে। এরপরও তিনি নিজের মত পরিত্যাগ করে তাদের মত গ্রহণ করেছিলেন, ফলে যা হবার তাই হয়েছিল। এই দুর্ঘটনা সত্ত্বেও পরামর্শের প্রতি গুরুত্বারোপ করার জন্য আয়াত অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন,
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ।
এসব ঘটনার পর এটা আল্লাহর রহমতেই ছিল, যার দরুন তুমি মানুষের সাথে কোমল আচরণ করেছ। তুমি যদি রূঢ় প্রকৃতির এবং কঠোর হৃদয়ের হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে গিয়ে বিক্ষিপ্ত হয়ে যেত। সুতরাং তাদের ক্ষমা করো, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করতে থাকো। এরপর তুমি যখন কোনো বিষয়ে মনস্থির করে সংকল্পবদ্ধ হবে, তখন আল্লাহর উপর ভরসা করো, আর আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 159। তৃতীয় ঘটনা, খন্দক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা'দ ইবনে উবাদা এবং সা'দ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে এই মর্মে পরামর্শ করেন যে, গতাফান গোত্র যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয় তবে তিনি তাদের মদিনায় উৎপন্ন ফলের এক তৃতীয়াংশ দান করবেন। তখন তারা উভয়ে বললেন, আপনি যদি কোনো বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে থাকেন তবে আল্লাহর আদেশ পালন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আদিষ্টই হতাম তবে তোমাদের সাথে পরামর্শ করতাম না, বরং এটা তোমাদের সামনে উপস্থাপিত একটি মত মাত্র। তারা বললেন, তবে তো আমাদের মত হল আমরা তাদের সাথে তরবারি দিয়েই ফয়সালা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মত গ্রহণ করলেন। এই যুদ্ধেই পরীক্ষা খননের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর মত গ্রহণ করেছেন। চতুর্থ ঘটনা, হুদাইবিয়ার সন্ধির বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে সংবাদ পৌঁছে যে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চেয়ে বললেন, তোমরা আমাকে এই ব্যাপারে পরামর্শ দাও, আমি কি তাদের পরিবার পরিজন এবং সন্তান সন্ততির উপর ঝাঁপিয়ে পড়ব যারা আমাদের বাইতুল্লাহ জিয়ারতকে বাধা দিচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বাইতুল্লাহর উদ্দেশ্যে বের হয়েছেন, কাউকে হত্যার উদ্দেশ্যে ও কারো সাথে যুদ্ধের উদ্দেশ্যে এখানে আসেননি, তাই আপনি বাইতুল্লাহর দিকে অগ্রসর হন। এতে যদি কেউ আমাদের বাধা দেয় আমরা তার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহর নামে চলো। দৃঢ় সংকল্প এবং দ্বিধাহীনতা, পরামর্শ হচ্ছে কাজের প্রতি প্রত্যয় এবং চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ববর্তী কাজ। এরকমটাই বলা হয়েছে একটু আগের আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলেন, এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করতে থাকো, অতপর তুমি যখন কোনো বিষয়ে মনস্থির করে সংকল্পবদ্ধ হবে তখন আল্লাহর উপর ভরসা করো। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শের ভিত্তিতে যখন তাদের মতানুযায়ী সিদ্ধান্ত দিলেন, সাহাবীগণ লজ্জিত হলেন এবং তারা বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল ভিন্ন রকম। তখন তারা বললেন, আমাদের মনে হচ্ছে আমরা আপনাকে এই ব্যাপারে বাধ্য করছি, তাই যদি আপনার ইচ্ছে হয় তবে মদিনায় অবস্থান করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো নবীর জন্য শোভা পায় না সে যুদ্ধের পোশাক পরিধান করার পর যুদ্ধ করার পূর্বেই তা খুলে ফেলবে। এই কথা শোনার পর তাদের সংশয় দূর হয়ে গেল, কেননা কোনো কাজে দৃঢ় সংকল্প করার পর সংশয় দুর্বলতা তৈরি করে যা পরাজয়ের দিকে নিয়ে যায়। এর ভিত্তিতে বলা যায় যে সর্বপ্রথম কাজ হচ্ছে পরামর্শ করা, এরপর সিদ্ধান্তের উপর অবিচল থাকা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে আমাদের কোনো কাজে কল্যাণ প্রার্থনার পদ্ধতি অর্থাৎ ইস্তেখারা শেখাতেন, যেভাবে তিনি কোরআনের সুরা শিক্ষা দিতেন। তিনি বলেন, যখন তোমাদের কেউ কোনো বিশেষ কাজের ইচ্ছা করে সে যেন দুরাকাত নফল নামাজ পড়ে। মসজিদের আদব, ইসলাম প্রতিটি কাজের উপায় উপকরণের জন্য নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করেছে। মসজিদ হচ্ছে ইবাদতের স্থান, মসজিদে গমন করার অর্থই হচ্ছে ইবাদতের জন্য গমন করা, তাই মসজিদে গমনকারীর কর্তব্য হচ্ছে শান্তভাবে চলা। নামাজ পাবার জন্য তাড়াহুড়া করা তার জন্য শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজ দাঁড়িয়ে যায় তখন তোমরা দৌড়ে যেও না, বরং ধীরে সুস্থে শান্তভাবে যাও। যেই রাকাত পাবে তা পড়বে, আর যা ছুটে যাবে তা পরে পূর্ণ করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেননা যখন কেউ নামাজে যাওয়ার ইচ্ছা করে তখন সে যেন নামাজেই রয়েছে। হাদিস থেকে বোঝা যায় যে মসজিদে যাবার পথে শান্তভাবে চলতে থাকা বলা হয়েছে, কারণ নামাজের দিকে চলাকে নামাজেরই অন্তর্ভুক্ত ধরা হবে। মসজিদে পৌঁছার পর ডান পা দিয়ে প্রবেশ করবে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করবে, এরপর পড়বে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবু হুমায়েদ বা আবু উসাইদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ে এবং বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আর যখন সে বের হবে সে যেন বলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন বসার পূর্বে দুই রাকাত নামাজ পড়ে নেয়। একবার জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যেতে লাগল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তো মানুষকে কষ্ট দিচ্ছ, ওখানেই বসে পড়ো। মজলিসের আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মজলিসে আসতেন, সালাম দিতেন এবং মজলিসের শেষ মাথায় বসে যেতেন। তাই কোনো ভিনদেশি মানুষ এলে সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার্থক্য করতে পারত না, তাকে জিজ্ঞেস করতে হতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসাছিলাম। ইতোমধ্যে এক ব্যক্তি উটের পিঠে সওয়ার হয়ে এলো। তারপর উট থেকে নেমে মসজিদের পাশে উটটি বেঁধে রেখে বলল, তোমাদের মধ্যে মুহাম্মাদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের মধ্যে হেলান দিয়ে বসাছিলেন। আমরা বললাম, এই হেলান দেয়া সুস্ত্রী ব্যক্তিটি তিনি। সাহাবিরাও এই শিক্ষা লাভ করেছেন, তাই তারাও এমনটিই করতেন। জাবির বিন সামারা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতাম, তখন যেখানেই জায়গা পেতাম সেখানে বসে যেতাম। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে একসাথে বসে থাকা দুই ব্যক্তির মধ্যে তাদের অনুমতি ছাড়া বসতে নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জন্য দুই ব্যক্তিকে তাদের অনুমতি ছাড়া আলাদা করে দেয়া হালাল নয়। এমনিভাবে অন্যকে উঠিয়ে নিজে তার আসনে বসতেও নিষেধ করেছেন। এই সম্পর্কে ইমাম বুখারী ও ইমাম মুসলিম সহ অনেকে একটা হাদিস বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন অপর ব্যক্তিকে তার আসন থেকে উঠিয়ে দিয়ে না বসে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলে অপর ব্যক্তি তার জন্য নিজ জায়গা ছেড়ে উঠে গেল। তখন ওই ব্যক্তি সেখানে বসতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে নিষেধ করলেন। কারো সম্মানে না দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে সাহাবীদের দাঁড়ানোকে অপছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় কোনো ব্যক্তি ছিল না, তা সত্ত্বেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে দাঁড়াতেন না, কেননা তারা জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই জন্য আনন্দিত হয় যে তার সম্মানার্থে মানুষ দাঁড়িয়ে থাকবে, সে যেন জাহান্নামে আপন ঠিকানা বানিয়ে নেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার আসন থেকে উঠে গিয়ে আবার ফিরে আসে, তবে সেই সেখানে বসার বেশি হকদার। কানাকানি করা। যে মজলিসে তিনজন লোক থাকে, সেখানে তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দুজন পরস্পর গোপনে কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কেননা এতে করে তৃতীয় ব্যক্তি মানসিকভাবে আহত হয়, কারণ সে নিজেকে তার দুই সাথীর দৃষ্টিতে কথাটি শোনার অযোগ্য মনে করে, ফলে সে দুঃখ পায়। এছাড়াও এতে তার বিরুদ্ধে তাদের অন্তরে প্রতিহিংসা ও ঘৃণা জন্ম নেয়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিন ব্যক্তি একত্র হয়, তার মধ্যে দুই ব্যক্তি যেন তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে কোনো গোপন কথা না বলে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা তিনজন একত্র হও, তখন পরস্পর দুইজন তৃতীয় সাথীর আড়ালে কোনো কথা বলো না, কেননা এতে সে দুঃখিত হয়। তবে তিনজনের বেশি যদি কেউ থাকে, তাহলে দুইজন গোপনে কথা বলতে দোষ নেই, কারণ এক্ষেত্রে তৃতীয় ব্যক্তির সাথে চতুর্থ ব্যক্তি বা আরও বেশি মানুষ থাকার কারণে মনে কষ্ট পায় না। কথা বলার আদব। মসজিদে কথা বলার আদব হচ্ছে নিজের চেয়ে বয়সে বড় কারো আগে বেড়ে কথা না বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করে না এবং বড়দের মর্যাদা দিতে জানে না, সে আমাদের দলভুক্ত নয়। হুয়াইসা রাদিয়াল্লাহু আনহু এবং মুহাইয়িসা রাদিয়াল্লাহু আনহু নামক দুই সাহাবি আবদুল্লাহ ইবনে সাহল রাদিয়াল্লাহু আনহুর হত্যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে আসলেন। মুহাইয়িসা রাদিয়াল্লাহু আনহু প্রথমে কথা বলা শুরু করলেন, অথচ তিনি বয়সে ছোট ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন, বড়কে সম্মান করো। তখন হুয়াই ইসা রাদিয়াল্লাহু আনহু কথা বললেন। কথা বলার এই আদব সকল সাহাবা গ্রহণ করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু গাছ এমন আছে যার পাতা ঝরে না, মুসলিমদের সাথে তার সাদৃশ্য আছে, তোমরা কি বলতে পারো সেই গাছ কোনটা? সবাই ভাবল সেটা মরুভূমির কোনো গাছ হবে। আমার মনে হলো সেটি খেজুর গাছ, কিন্তু দেখলাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে নিশ্চুপ, তাই আমি কিছু বলাটা সমীচীন মনে করিনি। আর আমি তখন সবচেয়ে ছোট ছিলাম, তাই চুপ থাকলাম। সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে বলে দিন সেটা কোন গাছ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা খেজুর গাছ। ওমর রাদিয়াল্লাহু আনহুর মজলিসে বড় বড় বদ্র সাহাবির সাথে বালক সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার কোরআনের সূরা আন-নাস তেলাওয়াত করলেন, তারপর বললেন, এই সূরার ব্যাপারে তোমাদের মতামত কি? কেউ কেউ বললেন, আল্লাহ তাআলা যেহেতু আমাদের সাহায্য করেছেন, হিদায়ত দান করেছেন, তাই আমাদের আদেশ করেছেন যেন আমরা তার প্রশংসা করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি। কেউ কেউ বলেছেন, আমরা জানি না। ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে ইবনে আব্বাস, তোমার মতামত কি এরকম? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি বললাম না। তিনি জিজ্ঞেস করলেন, তবে তোমার মতটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ, আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছেন। সাহায্য ও বিজয় অর্থ মক্কা বিজয়, এটা তোমার ওফাতের আলামত, তাই তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো তওবা কবুলকারী। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও এরকমই জানি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মজলিসে তার বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে তাকে জিজ্ঞেস করার আগে কোনো কথা বলেননি। ইসলামী শিষ্টাচারের প্রতি লক্ষ্য রেখে তিনি এমনটি করেছিলেন। সময় স্বল্পতার জন্য আজকে আমরা এখানেই ক্ষান্ত দিতে যাচ্ছি। আগামী পর্বে আরও কিছু আদবসহ নবীজির আখলাক নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।